nama sreshtam manamapi sachi putra matra sarupam rupam tasyagrajam murupurim mathurim gushtavatim radha kundam girivaramahu radhika madhavasam prapta jasya prathita kripaya Shri Gurum Tang Natu Asmin Om Ajnanam Timirandhasya Jnananjana Salakaya Chakshuron Militang Jena Tasmai Shri Gurave Namaha Shri Chaitanya Manavishtam Thapitang Jena Bhutale Shayam Rupa Kadamayam Dadati Sopadantikam Namayam Vishnu Padaya Krishna Prasthaya Bhutale Srimate Jayapataka Swami Niti Namine Namacharya Padaya Nitai Kripa Pradayine Gaurakatha Dhamadaya Nagar Grama Tarine Namayam Vishnu Padaya Krishna Prasthaya Bhutale Srimate Bhakti Vedanta Swami Niti Namine Namaste Saraswati Deve Gauravani Pracharine Nirvishesha Shunyavadi Paschatya Desatarine Bancha Kalpataru Vyascha Kripa Sindhu Vaivacha Patitanang Pavanebhyo Vaishnavebhyo Namo Namaha Gurave Gaura Chandraya Radhika Vaitadalaye Krishnaya Krishna Bhaktaya Tadabhaktaya namo namaha Jaya Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhar Shri Vasadi Gaura Bhakta Vrinda Sabai ekshathe tinbar amra uchchashare harinam korbo Sabai hat tule Hare Krishna 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 Hare 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 Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Arjure, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama. Rama Rama Hare Hare Hari Nam Sankirtan Ki Prabhupad Ki Nitai Gaur Premanande Hare Krishna To Aajke Ei Shubha Sandhyay Iskon Anumodito Majdia Shri Shri Hare Krishna Nam Hatta Sangha Bhakta Vrinda Ebong ए माजडिया अधिवासी सज्जन भक्तमंडली सम्मिलित भावे एक दिनेर जन्य जे हरे कृष्ण उत्सव भागवत अनुष्ठान आयोजन करेछेन एवं ए उत्सवे उपस्थित सकल सज्जन भक्तमंडली मातृमंडली पितृमंडली भाई और बोन आपनादेर उपस्थितिर जन्य आमी सर्वप्रथमे इस्कन प्रधान कार्यालय Shri Mayapur Chandrodaya Mandir Pakhyate ke Aapnader Shakal ke Asankha Dhanyabad Gyapan Karchi To Bhagavat Katha Shravaner Prarambhe Ami Amar Paramaradhya Guru Pada Padma Antarjati Krishna Bhavanamrita Sangha Pratishthata Acharya Krishna Kripa Simurti Sila Abhay Charanarabinda Bhakti Vedanta Swami Prabhupadir Annatama Kripa Dhanna Iskaner Annatama Guru এবং ইসকন নাম হটের বিশ্ব প্রচারক মন্ত্রী ইসকনের অন্যতম গভর্নিং বডি কমিশনার ওং বিষ্ণুপাদ অষ্টতর শত শিষ্যমত জয় পতাকা স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার অহেতুকে কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং আমার পরমারাধ্য পরম গুরু পাদপদ্ম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শ্রী পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার অহেতুকে কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং উপস্থিত সকল সজ্জন ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, ভাই ও বোন, আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহেতুকে আশীর্বাদ প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। তো চেষ্টা করব বাংলা ভাষাতে বলার জন্য, যেহেতু আমার মাতৃভাষা বাংলা নয়, তো বাংলা ভাষায় যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয় নিজ গুণে মার্জনা করবেন। আমরা সবসময় কথা বলতে অভ্যস্ত, কিন্তু আমাদের চেষ্টা করা উচিত যখনই ভগবানের কথা আলোচনা হয় বা সেখানে বন্দনা করা হয় সবাই মনোনিবেশ করা উচিত। কেন শ্রবণ কীর্তন ভগবানের গুণগান এগুলিতে মনোনিবেশ করতে হয়। এখানে এসে অন্তত একটু ধৈর্য নিয়ে বসে শুনবেন, অনেক কথা আমরা বাড়িতে বলি কিন্তু এখানে যে কথা কেবল কৃষ্ণের কথা। যখন আমরা বলতে বলছি হরে কৃষ্ণ, সবাই হরে কৃষ্ণ বলবেন, আর তারপরে যেগুলি বলা আছে শুনবেন, তাহলে আসার এখানে সার্থক হবে। আপনার বাড়িতে কত কাজকর্ম বন্ধ করে এখানে এসেছেন, কেন না সেই কর্মগুলি কিভাবে পবিত্র করবেন, নিজ জীবনে সমস্ত কর্ম কীভাবে ভগবানের সেবাই ঠিকভাবে সেবা গ্রহণ করবেন, কৃষ্ণকে সন্তুষ্ট করবেন, সেগুলি শিক্ষা লাভ করা যায় ভক্ত সঙ্গে গীতা ভাগবতের আলোচনাতে। তাহলে আমরা আমাদের কর্মকে পবিত্র করতে পারি, যেখানে আমরা আমরা কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারি। কর্মবন্ধন মানে বারবার জন্ম মৃত্যু চক্র, যার দরুন আজ এখানে আমরা কত বৈচিত্র্যে বসে আছি। কেউ মহিলা আছে, কেউ পুরুষ আছে, কেউ ধনী আছে, কেউ গরিব আছে, কেউ শিক্ষিত আছে, কেউ অশিক্ষিত আছে, তিরকম দেখতে সুন্দর কেউ অসুন্দর, কেউ ব্রাহ্মণ কেউ মুচি। এখানে প্রত্যেক ব্যক্তি আমরা পরস্পর দেখুন সবাই আলাদা আলাদা, কেউ একই রকম দেখতেও নয়, সবাইয়ের মুখটা আলাদা আলাদা। তো এগুলি কেন? এগুলি বলে কর্ম, পূর্বের কর্ম অনুসারে। ভাগবতে বলেন কর্মনা দৈব নেত্রেণ জন্তুর দেহ উপপতয়ে, জন্তু মানে জীব তার পূর্ব কর্ম অনুসারে এই দেহ লাভ করে। এই জড়া প্রকৃতিতে তিনটি গুণ আছে, রজগুণ তমগুণ সত্যগুণ, এই গুণের সঙ্গ করলে তখন সৎ অসৎ জুনি জন্মসু। সে কখনো উচ্চ কুলে বা কখনো নিচ কুলে, কখনো ধনী কখনো গরিব, কখনো রাজা কখনো প্রজা। এটি আমরা এই বৈচিত্র্য এই জগতে আমরা দেখতে পাচ্ছি। সবাই কি এটা বিশ্বাস করেন? কতজন বিশ্বাস করেন হাত তুলুন। সবাই, কেউ শত্রু কেউ মিত্র সমাজে আমরা দেখছি, তার কারণ গুণ সঙ্গ অস্য। এই ভগবান তিনি এই জগৎ সৃষ্টি করেছেন, জড় জগৎ, এটাকে জেলখানা বলা হয়, দুর্গ। এই জন্য দুর্গা মাতাকে নিযুক্ত করেছেন। দুর্গা শব্দটা এসছে দুর্গ থেকে, যিনি দুর্গের রক্ষয়ত্রী তাই তাকে বলা হয় দুর্গা। তোমার জেলের যিনি সুপারিনটেন্ডেন্ট, তো তোমার যিনি সুপারিনটেন্ডেন্ট হন, তাহলে আমাদের অনেক জেল আছে, জেলের সুপারিনটেন্ডেন্ট আছে, তোমার তিনি সর্বেসর্বা নন, মূল সরকার তিনি জানেন, তার দেশের লোক ভুল করবে আইন উল্লঙ্ঘন করবে তার জন্য আগে থেকে জেলখানাও রেডি হয়ে থাকে। সেই জন্য সেই প্রত্যেকটা জেলে এক একটা সুপারিনটেন্ডেন্ট আছে। ঠিক এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, জড় জগৎ আছে, দুর্গ আছে। তো সেই পরম সরকার পরমেশ্বর ভগবান কৃষ্ণর নির্দেশনায় বিভিন্ন দেবদেবীরা তারা ভগবানের কর্মচারী রূপে নিযুক্ত রয়েছেন। যেমন দুর্গা মাতা এই জড়জগৎ রূপক দুর্গের সুপারিনটেন্ডেন্ট, তিনি ত্রিশূল নিয়ে রয়েছেন, আদি দৈবিক, আদি ভৌতিক এবং আদি আত্মিক, এই ত্রিতাপ দুঃখ প্রদান করেন, শাস্তি দান করেন যখন আমরা ভগবানের আইনকে উল্লঙ্ঘন করি। তো সেজন্য এই গীতা ভাগবত হচ্ছে আইন গ্রন্থ, সেগুলি আইন সরকার সব কিছু লিখিতভাবে দিয়ে দেন, যখন প্রজারা সেগুলি উল্লঙ্ঘন করে তখন তাকে শাস্তি দেন, জেলে পাঠিয়ে দেন। তাই প্রশাসক মণ্ডলী আছে, প্রশাসক মণ্ডলী তারা দেখবে কারা ভুল করছে, সঙ্গে সঙ্গে তাকে ক্যাপচার করবে এবং তাকে শাস্তি দিবে, জেলে পুরিয়ে দিবে নিয়ে। সেই জন্য এই জড়জগৎ রূপক দুর্গে আমরা এরকম কয়েদি সবাই, কেউ ফার্স্ট ক্লাস কয়েদি, কেউ সেকেন্ড ক্লাস কয়েদি, কেউ থার্ড ক্লাস কয়েদি। আমরা অনেক সময় ভাবছি আমি ধনী, টাকা পয়সা গাড়ি বাড়ি আমার আছে, তাদের বেলায় ফার্স্ট ক্লাস কয়েদি। যেমন দেখবেন অনেক সময় কোনো মিনিস্টার তাকে জেলে নেওয়া হয় ভুল করলে, তারা কোথায় থাকে, তারা টিভি দেখতে সুযোগ পায়, পেপার পড়তে সুযোগ পায়, অ্যাটাচ বাথরুম দেয়, কিন্তু বন্দি, ঘর থেকে তাকে জেলের মধ্যে রেখে দেওয়া হয়, নজরবন্দি। তো এরা ফার্স্ট ক্লাস কয়েদি, আর সেকেন্ড ক্লাস কয়েদি এক ঘরে অনেকজন, একটা পাখা, একটা বাথরুম, দরজা নেই, এরকমই। তো এরকম হচ্ছে সেকেন্ড ক্লাস কয়েদি। থার্ড ক্লাস কয়েদি একদম সেলে থাকে, হাত পা একদম ছড়িয়ে বসতেও পারবে না, মাথাটাও সোজা হয়ে বসতে পারবে না, সেখানে পায়খানা পেচ্ছাপ সেখানেই করতে হবে। তো এরকমই জেল আছে আমাদের জগতে, তাকে সেল বলা হয়। তো মাতৃজঠরটা হচ্ছে একটা সেল, তো এই জড় ব্রহ্মাণ্ডে আমরা ওই মাতৃজঠরের সেলে গিয়ে ঢুকে যাই। দেখুন মাথাটা নিচু দিকে ধনুকের মতো থাকতে হয়, সেখানে মলমূত্র একসাথে, কত কিছু কৃমি কীট সেখানে, কত কষ্ট। তো এরকমই এই জড়জগতে আমরা এই জেলের মধ্যে আছি। দুর্গা যিনি আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক, এই ত্রিতাপ ক্লেশ মানে কষ্ট প্রদান করেন, সেজন্য তিনি ত্রিশূল নিয়ে রয়েছেন। আদি ভৌতিক মানে কি, না অন্য জীব কর্তৃক যে দুঃখ আসে, যেমন কোন সাপ কামড় দিবে বা মশা কামড় দিবে, কুকুর কামড় দিবে বা অন্য কোন জঙ্গিরা শুট করে দিবে, বা এখন রাজনৈতিক সংঘাত লাগছে কেউ এসে শুট করে দেবে, আপনি অন্য দলে আছেন দেখছে ওই লোকটা অন্য দলে গিয়ে শুট করে দেবে, এগুলি বলে আদি ভৌতিক দুঃখ, অন্য জীব থেকে যে কষ্টটা আসছে তাকে আদি ভৌতিক দুঃখ বলা হয়, এই দুর্গামাতা প্রদান করেন। আদি আত্মিক দুঃখ, আদি আত্মিক দুঃখ হচ্ছে কি, না মন এবং দেহ থেকে, আমাদের যে দেহটা আছে, আমাদের মন আছে, তো মন থেকে এবং দেহ থেকে দুঃখ হয়। তো মনে আমরা কষ্ট পাই অনেক সময়, দেখা গেল ব্যবসাতে হানি হয়ে গেল, লস, তখন মনে অনেক কষ্ট, বাবা মারা গেল মনে অশান্তি, খুব কষ্ট, ঘরটা আগুন লেগে গেল মনে অশান্তি, তে মানসিক কষ্ট। আর একটা হচ্ছে দেহিক কষ্ট, দেহিক কষ্ট আবার চার প্রকার, সেই কষ্টগুলি ভগবান গীতায় বলছেন। তো দেহিক দুঃখ সেটি কি, না জন্ম, যেটা আমরা শুনছিলাম মায়ের গর্ভে জন্মটা কতটা দুঃখদায়ক, সেখানে মায়েরা অতিরিক্ত লঙ্কা খায়, লবণ খায়, তিক্ত খায়, টক খায়, পেঁয়াজ রসুন খায়, মৎস্য মাংস ভোজন করে, যার ফলে বাচ্চাকে ওই গর্ভের মধ্যে কত কষ্ট পেতে হয়, জ্বালা করে তার শরীরটা, লবণ খেলে, লঙ্কা খেলে। আমরা যদি এমনি শক্ত হাত, লঙ্কা যে একটু দলে নেই এখানে লেগে গেলেই কত জ্বালা করে। তো মায়ের গর্ভে সন্তান, মা ভাবছে আমার সন্তান এসেছে গর্ভে, কত আনন্দ করছে, কিন্তু লঙ্কা মদ কত রকম খারাপ জিনিস খাচ্ছে, আর শিশু সেখানে কষ্ট পাচ্ছে সে বুঝতে পারছে না। লঙ্কা হাত দিলে জ্বালা করছে, তার গর্ভে শিশুকে রেখেছে, লবণ হাত দিলে জ্বালা হচ্ছে, তাহলে সে শিশু গর্ভে নিয়েছে বলছে আমি মা, আর শিশুকে মাও যন্ত্রণা দিচ্ছে এই সময় তো অখাদ্য কুখাদ্য খেয়ে। সেখানে কৃমিকীটের বাড়ছে, কত যন্ত্রণাদায়ক জন্ম। জন্ম হলে মৃত্যু অবশ্যই। হ্যাঁ, কৃষ্ণ গীতায় বলছেন যেটা যার জন্ম হবে তার অবশ্যই মৃত্যু হবে, কিন্তু আমরা জানি না, আমরা কেউ মৃত্যুবরণ করতে চাই না। তো মৃত্যু যন্ত্রণাটা খুব কষ্ট। ভাগবতে বলেন যে 40,000 কাঁকড়া পিছা কামড়ালে তো যত যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণাটা ওই রকমই। তো মৃত্যু কেউ আমরা বরণ করতে চাই না, কিন্তু আমরা চাই না চাই আমাদের হাতে নেই। আমরা যখনই ভগবানের আইনকে উল্লঙ্ঘন করব, তখন বারবার ভগবান বলছে আমি কাল রূপে তোমার সব কিছু হরণ করে নিব। মৃত্যু সর্বহরম অহম, তো সব গীতা আইন গ্রন্থ, আমরা এগুলো জানি না। জন্ম হলে মৃত্যু হবে, আর এই দেহ লাভ হলে কি হবে? বার্ধক্য হবে। এখানে অনেক বার্ধক্য আছেন, কেউ বৃদ্ধ হতে চাইনি, কিন্তু আমরা সবাই বৃদ্ধ হতে যাচ্ছি, হয়ে গেছি কেউ। আর শরীর থাকলে ব্যাধি, শঙ্করাচার্য বলছেন শরীর ব্যাধির মন্দিরম, ব্যাধির মন্দির হচ্ছে শরীর। আপনি চান না চান আপনার শরীরে দেখুন কত ব্যাধি আছে। দেখা যাচ্ছে ভালো মানুষ হঠাৎ করে অজ্ঞান, চেক করে দেখেছে ক্যান্সার, ভিতরে ব্রেন ক্যান্সার হয়ে গেছে, বুঝতে পারছিল না। ব্লাড ক্যান্সার হয়ে গেছে, কিছুই বুঝতে পারছে না, চেক করে অনেক কিছু, পাথর হয়ে গেছে, বুঝতে পারছে না যন্ত্রণা কেন। তো এইসব দেহে আমরা কেউ চাই না, ব্যাধি কেউ চাই না, কিন্তু কি কারণ? কেউ কি আমরা প্রশ্ন করেছি? আমরা অনেক স্কুল কলেজ আছে, অনেক প্রশ্ন করি, বাবা মার সাথে অনেক প্রশ্ন উত্তর হয়, রাজনৈতিক নেতাদের সাথে অনেক প্রশ্ন উত্তর হয়, কিন্তু আমরা আসল প্রশ্ন কেউ করি না। কেন আমি রোগ চাই না, কেন আমার দেহতে এই রোগ আসছে? আমি চাই না একটা অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু, হঠাৎ করে বাইরে গিয়েই দেখা গেল অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমি চাই না মৃত্যু, বার্ধক্য, কিন্তু হয়ে যাচ্ছে। আমি অন্ধ হতে চাই না, একটা পোকা এসে হঠাৎ করে চোখে পড়ে গেল, একটা মশা কামড় দিল, ব্যাস। এখানে এই নদিয়ায় ভীমপুর কি আসাননগর এরকম একটা জায়গায় ধনী ঘরের লোক তার ছেলেকে বিবাহ দিচ্ছে, একটা ধনী ঘরের কন্যা মেয়েকে, মাত্র বিবাহ হয়েছে, এক দুদিন যায়নি, এটা মশা এসে কামড় দিয়েছে। সে ধনী ঘরে সুন্দরী মেয়ে, স্ত্রী আমার সুন্দরী, একমাত্র ছেলে, ওই বাড়ির একমাত্র মেয়ে, তুই এরকম বিয়ে দিয়েছে, কত টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, কি না ইন্দ্রিয় সুখ করব, আনন্দ করব, এসব ভাব। তো হঠাৎ করে একটা মশা এসে কামড় দিচ্ছে, ব্যাস পোটল তুলেছে, সমাপ্তি। কত 15 লাখ টাকা খরচ করেছে, বাঁচাতে পারেনি, মৃত্যু। তো আমরা কেউ চাই না, মশা কামড় দিয়ে আমরা বাঁচতে পারলাম না, 15 লাখ টাকা খরচ করেও বাঁচতে পারলাম না। দেখছে একটা বড় মশা উড়ে এসে তার মুখে বসে গেল, কামড় দিল, সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কেমন তার শরীর হলো, পড়ে গেল। তো ওরা বলছিল আমাদেরকে, তাদের বাড়িতে আমাদের ডেকেছিল, তাদের একটা বাৎসরিক অনুষ্ঠানে, তখন বলছিল এরকম আমাদের হয়েছিল। তাহলে গীতা ভাগবতে এইসব রয়েছে, পূর্বের কর্ম অনুসারে আমরা কাউকে আসক্ত হই, কাউকে চিরকাল দেখতে চাই, কিন্তু আমরা দেখতে পারবো না। আমরা ভাবতে পারি অনেক কিছু, কিন্তু ভগবান তিনি কাল রূপে সব নিয়ে নেবেন। আমাদের ইচ্ছার বিরুদ্ধে আমরা মানে ভাবছি না না আমি এটা করবো, কিন্তু প্রকৃতি সব বারে বারে ভেঙে দিবে। তো সেজন্য প্রকৃতি হচ্ছে ভগবানের একটা শক্তি, যে কোনো সময় আমাদের সব কিছু নষ্ট করে দেবে। যেমন আপনারা দেখুন আদি দৈবিক দুঃখ দেবতারা প্রদান করে, সেখানে কি হয়, সুনামি হচ্ছে, আইলা হচ্ছে, মহাসাইক্লোন হচ্ছে, হুদহুদ হচ্ছে, বুলবুল হচ্ছে, কি কারণ? এগুলি বলে দৈবিক দুঃখ। কেন না, আমরা যখনই ভগবানের আইনকে উল্লঙ্ঘন করব তখন এই সবগুলি এসে যাবে। যেমন এখানে ইলেকট্রিক লাইনে আপনারা ভুগ করেন, ইলেকট্রিক লাইনে ফ্যান চালাচ্ছেন, পাখা মানে ফ্রিজ চালাচ্ছেন, এসি চালাচ্ছেন, কত কিছু চালাচ্ছেন, কিন্তু আপনাদের সরকার আইন অনুসারে বিল পেমেন্ট করতে হয়। কি যখন বিলটা না দিয়ে আসবেন, ওই যে কর্মচারী, সরকারি কর্মচারী ইলেকট্রিক ডিপার্টমেন্টে কাজ করে, তারা এসে একটা নোটিশ দিয়ে যাবে, নোটিশ দিয়ে যাবে যে আপনি বিল পেমেন্ট করেননি, তবে এই সুনামি আইলাগুলি নোটিশের মতো আসে আমাদের কাছে যে সাবধান হও, তোমরা বিল দিচ্ছ না, এই সুনামি আইলা ঠিক নোটিশটা আসে, বিলটা এতদিনের মধ্যে দাখল না করলে তোমার জেল হবে বা ইলেকট্রিক লাইন কেটে দেওয়া হবে, তুমি যে সুখ করছ, পাখা ঘুরাচ্ছ, ইলেকট্রিক হিটার পোড়াচ্ছ, ফ্রিজ, এসি কত কিছু চালাচ্ছ, এসব আর উপলব্ধি করতে হবে মানুষকে। সাধারণ একটা ইলেকট্রিক বিল না দিলে, সরকারি আইনটা উল্লঙ্ঘন করলে সেই নোটটা আমাদেরকে দেওয়া হয়েছে, যখন তুমি ভুগ করবে এই নোটটাকে ফলো করতে হবে, কি সেটা লিখিতভাবে দেওয়া হয়েছে, আপনাকে বিল পেমেন্ট করতে হবে, হ্যাঁ সাইন করতে হয়, যে এগুলি তাহলে আপনি নিতে পারেন কানেকশন। তো ঠিক সেরকম আমরা সূর্যের আলো নিচ্ছি, বৃষ্টি নিচ্ছি, আগুন নিচ্ছি, বায়ু নিচ্ছি, হ্যাঁ এই তো ইলেকট্রিসিটি উৎপন্ন হবে না, সরকার তো ইলেকট্রিসিটি চুরি করছে ভগবানের সম্পত্তিকে, আর আপনাদের থেকে বিল নিয়ে ইন্দ্রসুখ করছে আর সবাইয়ের সাথে যুদ্ধ বাঁধানোর চেষ্টা। তো ভগবানের সম্পত্তিকে সরকারও যদি চুরি করে, জনসাধারণ থেকে নিয়ে না শিক্ষা দেয় যে এই সম্পত্তি মালিক ভগবান, গড, আল্লাহ। রাবণ ইচ্ছা করছিল লক্ষ্মীকে ভোগ করতে, তাই তার সর্বনাশ হয়েছিল, আর রামকে বাদ দিয়ে সীতাকে ভোগ করতে চাইছে। আজকাল কলিযুগে লোক লক্ষ্মী পূজা করে, বলে লক্ষ্মী চাই কিন্তু রাম নারায়ণ চাই না, তো তখন কি হবে, রাবণ সাজছে সবাই। তো সেজন্য ভগবানের সম্পত্তি কিভাবে ভগবানের সেবায় লাগাতে হয়, এই জন্য গীতা ভাগবতে এইসব ম্যানুয়াল বুক আমরা কিভাবে চলব সেসব শিক্ষা দেওয়া হয়েছে, কি করে কর্মটা সম্পাদন করব, আইনটা কিভাবে পালন করব। তো সেজন্য গীতা ভাগবত আমাদের মাঝে ভগবান যিনি সৃষ্টিকর্তা, মায়ামুগ্ধ জীবের নাহি শত কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদ পুরাণ। আমাদের জন্য করুণা করে ভগবান এই বেদ পুরাণ পাঠিয়ে দিলেন, আর সাধু যারা এই গীতা ভাগবতের আচরণ করেন তাদেরও পাঠিয়ে দিলেন, যাও তোমরা এই কথাগুলি জনসমাজে বলো, এবং তারা যাতে এই আইনগুলি পালন করে, এই দেহতে যে কর্ম সম্পাদন করবে তারা যেন জানে এই দেহটা কার, এটা জানে যেন। আমরা কি বলি, আমার দেহ বলি, হ্যাঁ কি না, তা আমি দেহ নই, আমার দেহ, তা আমি কে, আমার হাত বলি, আমি কে তাহলে, আমার মাথা বলি, আমার পা বলি, আমি কে তাহলে, আমরা জানি না। আসলে এই দেহটাও ভগবান দিয়েছেন, সেটা হচ্ছে মাটি, জল, আকাশ, আগুন, বায়ু, মন, বুদ্ধি, অহংকার, এই সমস্ত আট প্রকার জড়া প্রকৃতি, স্থূল পদার্থ রয়েছে, এগুলি দিয়ে সব তৈরি হচ্ছে। এখানে গাড়ি তৈরি হচ্ছে, মোবাইল তৈরি হচ্ছে, কম্পিউটার তৈরি হচ্ছে, ট্রেন তৈরি হচ্ছে, এসবগুলি ভগবানের সম্পত্তি। মাটি, জল, আকাশ, আগুন, বায়ু, এগুলি আমরা কেউ তৈরি করতে পারি না, ভগবান এগুলি দিয়েছেন, আর আমরা এগুলি নষ্ট করতে পারি না, যে নষ্ট করব তখন আমাদের জেলে যেতে হবে, শাস্তি পেতে হবে। এখন শুনছি আমরা কারা ট্রেন, সরকারি ট্রেন নষ্ট করেছে, কোথায় তাদের জেল দিচ্ছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে দিচ্ছে, তো এটা সাধারণ জ্ঞান। তো আমরা এই দেহটা ভগবানের সম্পত্তি, মাটি, জল, আকাশ, আগুন, বায়ু দিয়ে তৈরি, মন, বুদ্ধি, অহংকার দিয়ে, এই শরীরটাকে আমি নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারি না, সেটাও কিভাবে ব্যবহার করতে হবে জানতে হবে। যেই আমরা ব্যবহার করি স্বতন্ত্রভাবে, জল্পনা কল্পনা করে, তখন আমাদের কি করতে হচ্ছে, হসপিটালে যেতে হচ্ছে, শাস্তি, ওটা ঠিক জেলের মতোই, হসপিটালটাও একটা জেল, সেখানে কত কষ্ট, আপনার রোগ হচ্ছে আপনার কাপড় চোপড় খুলে দেবে, আপনার নেকেট করে রাখবে, খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ, কত রকম ছুরি চালাবে আপনার দেহে, এগুলা কি ভালো জিনিস? তার মানে আমরা এই শরীর কিভাবে ব্যবহার করতে হবে জানি না, আমরা নিজেরা পুড়িয়ে দিচ্ছি, কি পুড়িয়ে দিচ্ছি না, আজে বাজে জিনিস গ্রহণ করছি, তাই এই শরীরকে আমরা কষ্ট দিচ্ছি, যন্ত্রণা দিচ্ছে। ভগবানের জিনিস কিভাবে এটাকে ইউটিলাইজ করতে হবে সেটাকে জানতে হবে। তো সেজন্য কৃষ্ণ যিনি সৃষ্টিকর্তা তিনি সমস্ত কিছু ম্যানুয়াল বুক গীতা ভাগবত দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে সর্বকর্মাণি অপি সদা কুর্বান্নমত ব্যাপাশ্রয়ে, আমাকে আশ্রয় করে কর্ম কর, যজ্ঞার্থাৎ কর্মণ লোক অয়ম কর্মবন্ধন। যজ্ঞ মানে বিষ্ণু ভগবান যিনি পরম সরকার, তার উদ্দেশ্যে কর্ম করতে হবে। আপনি যখন চাকরি করেন সরকারের উদ্দেশ্যে কর্ম করছেন, কেন? আপনি চাকর, আমরা চাকরি করছি মানে কি চাকর সবাই এই জগতে, কেউ বলতে পারে না আমি চাকর নয়, আমরা সবাই চাকর। কেউ বুকে হাত দিয়ে বলতে পারে না আমি কারু চাকর নয়, আমরা সবাই চাকর। এখানে কেউ আছেন বুকে হাত দিয়ে বলুন আমি চাকর নই, আসুন সামনে, আমি চাকর নই, সবাই আমরা চাকর। কেহ মানে কেহ না মানে সবে কৃষ্ণ দাস, আমরা মানি না। হ্যাঁ, যেমন অহংকার হয়ে গেলে মানি না, তখন ভগবান এক লাত মেরে মানিয়ে দেয়। তো সেজন্য এই দেহটা কিভাবে কর্ম করতে হবে মালিক তিনি দিয়েছেন। যেমন সরকার, আপনি চাকরি করছেন আপনার মঙ্গলের জন্য, সরকারকে যখন সন্তুষ্ট করবেন তখন আপনার মঙ্গল হবে। তো সেজন্য চাকরের কর্তব্য প্রভুর সন্তুষ্টি বিধান, তাকে বলে প্রেম। তো ভগবান কি করে সুখী হবেন না, আমরা যখন তার নির্দেশটি যথাযথভাবে পালন করব। তো সেজন্য ভগবদ গীতাতে আমাদের যে দ্বন্দ্বে আমরা রয়েছি, বারবার এরকম দ্বন্দ্ব, শত্রু মিত্র ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত, হ্যাঁ কেন এই দ্বন্দ্বটা কি কারণ না, আমরা ভগবানের আইনকে উল্লঙ্ঘন করেছি, তাই এইসব দ্বন্দ্বে আমরা রয়েছি, আমরা পাপকর্ম করছি। সেজন্য এই গীতা ভাগবতে সেই কথা বলা হয়েছে, তিনি একমাত্র ভুক্তা, আমরা কেউ ভুক্তা নই, তাই তার সুখের জন্য আমরা চাকর হিসাবে তাকে দিব, সব কর্ম করব, তখন অটোমেটিক্যালি আমি বৃষ্টি পাব, দেবতারা কর্মচারীর মতো আলো দিবেন, অগ্নি অগ্নি দেব দিবেন, অগ্নি দেবতা পবন দেব পবন দিবেন, তখন আমরা সুখী হব। আমাদের কোনো বর্তমান বা যে কোনো কেউ পিতা মাতা বৈজ্ঞানিকরা আমাদের সরকার কেউ আমাদেরকে হাওয়া দিতে পারবে? হাওয়া বন্ধ করে দিলে পবন দেব, বৃষ্টি ইন্দ্র যদি বন্ধ করে দেন কোনো সরকার, বাবা মা বৈজ্ঞানিকরা দিতে পারবে বৃষ্টি? কেউ দিতে পারবে না। এই মাটি দিতে পারবে? আমরা মাটি নিয়ে ভাগাভাগি করছি, বলছে এটা আমেরিকার, এটা ভারতের, এটা পাকিস্তানের, এটা বাংলাদেশের, এটা ইরাকের, এটা ইরানের, এই মাটিগুলিও ভগবানের, কিন্তু আমরা ভাগাভাগি করছি বললেই দ্বন্দ্ব আমার, আরেকজন বলছে এটা আমার। যার সম্পত্তি সেটা জানলে আর দ্বন্দ্ব থাকবে না। তো সেজন্য এগুলি কেন না, আমরা ভগবানের কে মানছি না, তার নির্দেশটাকে উল্লঙ্ঘন করছে, এই জন্য সারা বিশ্বে যুদ্ধ লাগছে। তো একটা শ্লোকে ভগবান বলছেন, যেসাং তু অন্তগত পাপম জনানাং পুণ্যকর্মাণাম তে দ্বন্দ্বমহ নির্মুক্তাং ভজন্তে মাং দৃঢ়ব্রতা। কে আমার আদেশ যথাযথভাবে পালন করতে পারে, কে আমাকে ভজনা করতে পারে, আমার সেবায় যুক্ত হতে পারে, কে সে হতে পারে? এখানে বলছেন যেসাং তু অন্তগত পাপম, যার সম্পূর্ণ পাপ নষ্ট হয়ে গেছে। পাপ মানে কি? এই বৈদিক শাস্ত্রেতে যে সমস্ত নির্দেশ দেওয়া হয়েছে সেগুলিকে উল্লঙ্ঘন করা, তাকে বলে পাপ। যেমন আপনাকে বলা হলো খেতে, বৈদিক শাস্ত্রে খেতে বলা হয়েছে, কিন্তু কি খাবেন মনুষ্য দেহে, তো সেগুলি পালন করতে হবে। যখন আপনি পালন করবেন না তাকে বলে পাপ। যেমন আপনাকে বলা হয়েছে হয়তো যে বিবাহ জীবন যাপন করবেন, আপনি চাইছেন আমি বিবাহ জীবন যাপন করব, তো সেখানে কিভাবে বিবাহ জীবন যাপন করে কি করবেন, সেগুলি যদি আপনি মনগড়া বিবাহ জীবনে চলেন তাহলে সেটা পাপ। যেমন আজকাল ছেলেমেয়েরা মনগড়া তারা ছেলেমেয়ে মেলামেশা করছে, সেটা অবৈধ, সেটা পাপ। কিন্তু কৃষ্ণ বললেন কামম ধর্ম অবিরুদ্ধ, সেই কাম, যে স্বামী স্ত্রী যে মিলামিশা সেটা কাম, সেটা যখন পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, আমার ভক্ত পুত্র কামনা করে যদি স্বামী স্ত্রী তারা মিশে, সে একজন ধর্ম আচরণ করছে, সেটা পাপ নয়। যে খাওয়া দাওয়া করছে, ভগবান বলেন পত্রং পুষ্পং ফলম ত্বয়ং যমে ভক্তা প্রয়চ্ছতি তদহং অস্নামি ভক্ত অপহৃতম, এই শাক সবজি ফলমূল মানুষের আহার্য বস্তু, যখন সেটা আমাকে নিবেদন করে গ্রহণ করবে তাহলে সেটা পাপ নয়, সেটা ধর্ম, সেটা ভক্তি। তো সেজন্য ভগবানের আইনকে উল্লঙ্ঘন করাকে, বৈদিক শাস্ত্রের নির্দেশকে উল্লঙ্ঘন করাকে বলা হয় পাপ। তা আমরা এসব উল্লঙ্ঘন করছি, তো সেজন্য যতদিন আমরা পাপ মুক্ত না হচ্ছি, তো এই পাপ মুক্ত কী করে হবেন? আমরা জন্ম জন্ম ধরে পাপ করে আসছি, যার দরুন কভু স্বর্গে কভু মর্তে, কভু কীট কভু ক্ষুদ্র, কভু রাজা কভু প্রজা, কভু সুখী কভু দুঃখী, কভু দেব কভু দৈত্য, কভু দাস প্রভু, এরকম 84 লক্ষ দেহেতে আমরা ঘুরছি, জলচর শরীরে চলে যাচ্ছি, 9 লক্ষ বার জলচর শরীর আছে, বৃক্ষলতা গুল্ম শরীরে যাচ্ছে আত্মা, 20 লক্ষ বার ঘুরছে, কৃমিকীট শরীরে যাচ্ছে 11 লক্ষ বার, পক্ষী দেহেতে চলে যাচ্ছে 10 লক্ষ বার, পশু শরীরে যাচ্ছে 30 লক্ষ বার, তারপরে মনুষ্য দেহ পাচ্ছে 4 লক্ষ বার। তো এই মনুষ্য দেহেতে কত বৈচিত্র্য দেখুন। কারণ কি? না, পাপ কর্ম, ভগবানের আইনের উল্লঙ্ঘন। সেজন্য এই পাপ কর্ম থেকে মুক্ত হতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের এই পাপ কর্মের জন্য কি হচ্ছে? দ্বন্দ্ব, ডুয়ালিটি, দ্বৈত ভাব। সেজন্য সারা বিশ্বে যুদ্ধ লাগছে, এ আমার শত্রু, এ আমার মিত্র, এই পাড়ার লোক আমার শত্রু, এই পাড়ার লোক আমার মিত্র, এই দেশটা আমার মিত্র, এই দেশটা আমার শত্রু। তো এটি আমরা চালাচ্ছি, এ ধনী এ গরিব, এ শিক্ষিত এ অশিক্ষিত, এটা আছে আমাদের জগতে, হ্যাঁ কি না? কয়জন মনে করেন, হাত তুলুন, এই জিনিস চলছে যে এই জগতে এরকম আছে? শত্রু মিত্র কেন? আমাদের রাজনৈতিক নেতাদের জিজ্ঞাসা করুন, প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করুন, রাষ্ট্রপতিকে জিজ্ঞাসা করুন, মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন, যারা রাষ্ট্রসংঘ তৈরি করা হয়েছে দেশকে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, তাদের নেতাদের জিজ্ঞাসা করুন, আমার পিতামাতাকে জিজ্ঞাসা করুন, যারা ডক্টরের থিসিস লিখছে, অ্যানালাইজ করছে, কত কিছু করছে, তাদের জিজ্ঞাসা করুন, অত থিসিস লিখছে, অ্যানালাইজ করছে, বিশ্লেষণ করছে, কিন্তু এইগুলি কারণ কি জানে না। এই জন্য একটা উপনিষদ আছে, কেন উপনিষদ, কেন এসব হচ্ছে আমরা জানি না। তার কারণ পাপকর্ম। ভাগবত যিনি সৃষ্টিকর্তা তিনি জানিয়ে দিয়েছেন, তিনি এই দেহটা একটা যন্ত্র যে কোম্পানি তৈরি করে, জানেন উনি তৈরি করে কেন খারাপ হচ্ছে, কি হচ্ছে, সে ইঞ্জিনিয়ারকে তৈরি করে জানিয়ে দেয়। একটা গাড়ি এখানে কিছু খারাপ হয়ে গেল, আপনি যাচ্ছিলেন হঠাৎ করে, আপনি সারাদিন সারা বছর সারা জীবন কেন খারাপ হয়ে গেছে খুঁজে পাবেন না, কিন্তু এই গাড়ি কোম্পানি যে তৈরি করে, তার যে ইঞ্জিনিয়ার, তার মিস্ত্রিগুলি কাছে গেলেই সঙ্গে সঙ্গে দেখছে, ও এইখানে, সঙ্গে সঙ্গে ধরে নেবে কারণটা কি। তো সেজন্য এই গীতা ভাগবত অনুশীলনকারী ভক্ত যারা ভগবানের প্রতিনিধিত্ব করেন, তারা জানে যে কেন আমাদের এই জগতে যুদ্ধ, মারামারি, হিংসা পরস্পর মধ্যে, সেটি সব বর্ণনা আছে। তো সেজন্য গীতা ভাগবতের আশ্রয় করা বুদ্ধিমান মানুষের কর্তব্য। যদি সত্যিকারে কেউ মানুষ ভাবে আমি বুদ্ধিমান, আমি জ্ঞানী, আমি শিক্ষিত ভদ্র ব্যক্তি, তাহলে তার উচিত এই গীতা ভাগবতের শিক্ষা গ্রহণ করা, আর জানা উচিত অহম সর্বস্ব প্রভব মত সর্বং প্রবর্ততে, এই জগতে যা কিছু সব ভগবানের, গডের, আল্লাহর, আমাদের নয়, এটি তারা জানতে পারে। সেজন্য বলছেন অহম সর্বস্ব প্রভব মত সর্বং প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাং বুদ্ধাভাব সমন্বিতা, যারা বুদ্ধিমান এটা তারা উপলব্ধি করেন। কিন্তু আমরা হয়তো সমাজ দেশ পরিচালনা করার চেষ্টা করছি, বুদ্ধিমান নয়। সেজন্য আগে রাজারা, অম্বরীশ মহারাজ, পৃথু মহারাজ, তারা রাজত্ব করতেন, তারা শিক্ষা দিতেন সমাজে, তারা সভা করতেন, কি সভা করতেন, তারা সভা করতেন না আমায় ভোট দাও আমি যেন সারা জীবন রাজমন্ত্রী থাকতে পারি, বিশ্বের একছত্র সম্রাট থাকতে পারি, না। রাজারা সভা করতেন, এই গীতা ভাগবতের আলোচনা করতেন, তারা শিখাতেন যে মানুষ কেন এই জন্ম মৃত্যু চক্রে ঘুরছে বারবার, সেগুলি জানাতেন যে ভগবানের আইনকে উল্লঙ্ঘন করার জন্য, যিনি সৃষ্টিকর্তা তার নির্দেশকে অবমাননা করার জন্য। রাজা এটা আগে জানবে, তাহলে প্রজারা সেটি শুনবে, রাজা থেকে আচরণ করে শিখাবেন, আর রাজা প্র্যাকটিক্যাল হবেন, তাহলে সেটা বিজ্ঞান। বিজ্ঞান মানে বাস্তব জ্ঞান অর্জন করছেন। তো সেজন্য এখানে বলা হলো যে পাপকর্ম থেকে মুক্ত হতে হবে। পাপকর্ম কি না, এই কলিযুগে চারটি পাপকর্ম আছে, যেমন জীব হত্যা ভাগবতে বর্ণনা করা আছে, জীব হত্যা আমরা করছি, এই শাকসবজি হত্যাও পাপ। কিন্তু আমরা একটু আগে শুনলাম যখন শাকসবজি ভগবানের নিবেদন করবে মানুষের আহার্য, সেটা ধর্ম, সেটা পাপ নয়। কি যখন আপনি নিজের ইচ্ছায় শাকসবজি কেটে খাবেন, সেটা পাপ। পশু হত্যা তো মানুষের জীবনে করা উচিত নয়, কেন, মানুষের খাদ্য সেগুলি নয়, মানুষের আহার্য বস্তু হচ্ছে শাকসবজি, বাঘের খাদ্য হচ্ছে সেগুলি, মাংস খাবে, কিন্তু আমরা জানি না, সেজন্য আমরা অবহেলা করছি, পাপকর্ম করছি। তাই হসপিটালে কারা 99.9% মৎস্য মাংস ভুজি, এখন ডাক্তার আলোচনা না মৎস্য মাংস খাবে না, মদ খাবে না, সিগারেট খাবে না, ক্যান্সার থেকে মুক্ত হতে পারবে না, তারা এখন বুঝছে। কিন্তু শাস্ত্রে এগুলি আগে থেকে দেওয়া আছে, যিনি সৃষ্টিকর্তা তিনি জানেন কি করে এটাকে পরিচালনা করতে হবে। হ্যাঁ, কোম্পানি মালিক এটা যন্ত্র বের করছে, সে জানে কিভাবে এটাকে অপারেটিং করতে হবে, কিন্তু আমরা যদি পেকুলেশন করি, জল্পনা কল্পনা করি, তাই শাস্তি পেতেই হবে। তো সেজন্য শাকসবজি হত্যা করাও পাপ, ভগবান গীতায় বললেন, চুরি করা, তাই সেটি আহার্য বস্তুরূপে নিবেদন করতে হয়। যেমন মিলিটারি সৈনিক, হ্যাঁ সৈনিক বিভাগে কেউ চাকরি করে, সে যদি অন্য দেশে গিয়ে যুদ্ধ করে, সরকার নির্দেশ সে মেরে দিল 50টা সেনা অন্য দেশে, সে যখন দেশে ফিরে আসছে তার প্রমোশন হয়ে গেল, তাকে আর কি করছে না, প্রাইজ দিচ্ছে। কিন্তু সেই ব্যক্তি যদি বাড়িতে ফিরে এসে গ্রামে কারোর সাথে ঝগড়া লেগে পিস্তল দিয়ে শ্যুট করে দেয়, কি হবে, প্রাইজ হবে, প্রমোশন হবে, না তার মৃত্যুদণ্ড হবে? ঠিক সেইরকম সে যদি বলে না না বিচারপতি আপনি বিচার করতে জানেন না, আপনি আমি অন্য দেশে 50 সেনা মেরে প্রাইজ হয়েছে, প্রমোশন হয়েছে, একটা লোককে মারলাম, আপনি আমাকে মৃত্যুদণ্ড দিচ্ছেন, আপনি বিচারক হওয়ার যোগ্য নন। তখন বিচারপতি জিজ্ঞাস করলেন, আপনি অন্য দেশে সেনা মেরেছিলেন কার নির্দেশে? বলছে, কেন, আমার কমান্ডারের নির্দেশে, সরকারের নির্দেশে। আপনি আপনার গ্রামের লোকটাকে মারলেন কার নির্দেশে? তখন মাথাটা নিচু হয়ে গেল, সেখানে স্বতন্ত্র ইচ্ছা, যার ফলে আপনার স্বতন্ত্র ইচ্ছা এটা হয়েছে, কোনো নির্দেশ নেই, তাই আপনার মৃত্যুদণ্ড প্রাইজ, এটাই আপনার প্রাইজ, এটাই আপনার প্রমোশন, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। এই হচ্ছে আইন, মনুসংহিতা এইসব রয়েছে, মনুষ্য সমাজকে কিভাবে পরিচালিত করতে হবে। এই জন্য মনু থেকে মনুষ্য, মনুষ্য শব্দটা এসছে মনু থেকে, মানব পিতা মনু, ব্রহ্মার পুত্র মনু, তার থেকে এই মনুষ্য শব্দটা চলে এসেছে। তাই সমস্ত আইন কানুন তিনি দিয়েছেন, তাই যখন আমরা কোনো কিছু খারাপ করি তখন আমরা কি বলি, তোর একটু মানবিকতা নেই, তোর একটু মনুষ্যত্ব বোধ নেই, বাবা ছেলেকে গালি দিচ্ছে, মেয়েকে গালি দিচ্ছে, ছেলে কি করেছে না, অন্য মেয়েকে নিয়ে চলে এসছে ভালোবাসা করে, বাবা তখন রেগে গিয়ে বলছে, আমি অত বড় একটা সরকারি চাকরি করি, আর এইরকম বংশে, উচ্চ বংশে আমাদের একটা মর্যাদা আছে, আর তুই কি করলি, আমার মুখটাকে রক্ষা করলি না, তোর একটু মানবিকতা নেই, মনুষ্যত্ব বোধ নেই, এরকম বকা দেয় সবাই। কিন্তু মনুষ্যত্ব বোধকে আমরা বুঝলাম যে অবৈধ ক্রীড়া করাটা মনুষ্যত্ব বোধ হারিয়ে যাওয়া, তার মানে ওটা পাপ করছে, তার মানে আমরা সবাই এটাকে বলছি কিন্তু আমরা নিজেরা করছি, তো সেটা জানি না। তো সে সমস্ত বৈদিক শাস্ত্রে শিক্ষা দেওয়া হয়েছে এগুলি করাটা পাপ, যার ফলে আমরা হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগে রই। যখন কেউ এরকম করে, কাউকে হত্যা করে, কোনো নেশা করে, তার মনটা কিরকম আছে দেখুন, বিচার করুন, তার জ্ঞানটা, বুদ্ধিটা সবসময় হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগে রয়েছে, কেন, সে আইনকে উল্লঙ্ঘন করছে। কাউকে আপনি খুন করছেন, হতাশা উৎকণ্ঠা উদ্বেগে রয়েছেন, আপনি ঘুমাতে পারছেন না, কেন আপনি আইন উল্লঙ্ঘন করছেন? তো সেরকম এই মনুষ্য জীবনে আমাদের উপলব্ধি করা প্রয়োজন। এই জন্য ইস্কন প্রতিষ্ঠা হয়েছে, সারা বিশ্বের মানুষকে শিক্ষা দেওয়া আছে গীতা ভাগবতের, হ্যাঁ, ভগবানের নির্দেশ, যিনি মালিক সৃষ্টিকর্তা। এই জন্য ইস্কন আমরা বলি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। যিনি সৃষ্টিকর্তা তার ভাবনাতে কি করে আমরা ভাবিত হব, কেন না নিজের মঙ্গলের জন্য। আপনি সরকারি চাকরি করছেন, সরকারের ভাবনায় ভাবিত হলেই আপনার মঙ্গল, কিন্তু আপনি সরকারের ভাবনায় ভাবিত না হলেই আপনার অমঙ্গল, চাকরি চলে যাবে, ডিমোশন। তো সাধারণ জ্ঞান। তো সেজন্য এই মনুষ্য জীবনে আমাদের পাপকর্ম মুক্ত হওয়া উচিত। হ্যাঁ, তাহলে এটা মনুষ্যত্ব বোধ। প্রভুবাদ বলছেন যারা ভদ্র ব্যক্তি তারা পাপকর্ম করে না, তারা মদ খায় না যারা ভদ্র, তারা সিগারেট পান করে না যারা ভদ্র। আমরা এখন ভাবি অ্যারিস্টোক্রেট ফ্যামিলি আমরা, হ্যাঁ, যারা মদ খায় তারা ভাবলে আমরা ভদ্র ব্যক্তি, অ্যারিস্টোক্রেট ফ্যামিলি, সিগারেট খায়, অথচ জ্ঞানী ভাবছে, স্কুল কলেজের ডিগ্রি আছে, হ্যাঁ, কিন্তু লেখা আছে স্মোকিং ইঞ্জিনিয়ার্স টু হেলথ, কিন্তু সেটাকে গ্রহণ করছে, তারা কি মূর্খ না? স্বাস্থ্যকে ক্ষতি করছে জেনে জেনে। তো সেজন্য পাপকর্ম, নেশা করা, মদ, গাঞ্জা, আফিম এই সমস্ত গ্রহণ করা, ভাগবত শাস্ত্র বলা হয় এগুলি দ্বারা আমরা শাস্ত্রের নির্দেশকে উল্লঙ্ঘন করলাম, তাই এটা পাপ। তার জন্য আমাকে কষ্ট পেতে হচ্ছে, পাপ করার জন্য আমাকে কষ্ট পেতে হচ্ছে। কখনো কখনো সিগারেট খেয়ে লাংসটা ফুটো হয়ে গেছে, খুকু করে কাশি হচ্ছে, ছাড়ছে না। তো এই বৈদিক নীতি এইসব পাপকর্ম থেকে আমাদের মুক্ত হতে হবে। হঠাৎ করে আমরা মুক্ত হতে পারি না, সেজন্য নেশা একটা অধর্ম বা পাপ। ধর্ম মানে আইন পালন করা, ধর্মংশ সাক্ষাৎ ভগবত প্রণীতম, সেটাকে বলে আইন, সেজন্য তাকে ধর্ম বলা হয়। সনাতন ধর্ম বা ভাগবত ধর্ম, সনাতন মানে যেটাকে নিত্য ধর্ম বলা হয়, সনাতন শব্দের অর্থ হচ্ছে যা আদি অন্ত নেই, সবসময় রয়েছে, নিত্য। জীব নিত্য, ভগবান নিত্য, তাই ভগবানের আইনটা নিত্য রয়েছে, জীবের কর্তব্য ভগবানের আইনটাকে ফলো করা, পালন করা, তাকে বলে সনাতন ধর্ম। হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম নয়, এগুলি চিটিংবাজি ধর্ম, প্রতারণা করার ধর্ম, যুদ্ধের ধর্ম। কেন? দেহের পরিচয় মানে যুদ্ধ। তো সেজন্য মানুষ জানে না, তারা এগুলি ধর্ম নিয়ে নাচানাচি করছে, আমরা হিন্দু হিন্দু, আমরা মুসলিম মুসলিম, খ্রিস্টান, তার মানে প্রতারণা করছে সারা জগতে। গীতা ভাগবত শাস্ত্রে যিনি সৃষ্টিকর্তা, গড, পালনকর্তা এবং ধ্বংসকর্তা আল্লাহ ভগবান, তারা কোনো নির্দেশ দেয়নি হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, কোনো শাস্ত্রে নেই এইগুলি। এগুলি আমরা তৈরি করেছি, 2020 সাল খ্রিস্টান ধর্ম, 1350-1400 বর্ষ মুসলিম ধর্ম, হিন্দু ধর্ম, মুসলিমদের দেওয়া নাম হিন্দু শব্দটা, এই চলে আসছে, ভাবছে ধর্ম হয়ে গেল। এটি যদি ধর্ম হতো, ধর্ম মানে শান্তি প্রতিষ্ঠা করবে, কিন্তু সবসময় যুদ্ধ লাগছে সারা বিশ্বে। তো এই জন্য এগুলি ধর্ম নয়, এগুলি প্রতারণা। তো সেজন্য আমাদের দেহেতে পরিচয় আমরা দিয়ে যুদ্ধ চালাচ্ছি, কিন্তু আত্মার পরিচয় রাখতে হবে। এই দেহের মধ্যে আত্মা যেই শরীরটাকে ধারণ করে রেখেছে, দেহি ভগবানের অংশ, বিভিন্ন অংশ, ভগবান হচ্ছেন পরমাত্মা আর আমি হচ্ছি আত্মা। তাই আত্মার কর্তব্য পরমাত্মার সেবাতে যুক্ত হওয়া, তার নির্দেশকে আচরণ করা। তো সেজন্য বলা হল যে নেশা কখনো করবে না, কোনো অবৈধ ক্রীড়া করবে না। ছেলে মেয়ে বিবাহ জীবনে কেবল পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, তাহলে পুং ভি নামক একটা নরক আছে, সেখানে পিতামাতাকে পুত্র উদ্ধার করতে পারবে। যে পুত্র মদখুর, খুনি, নেশাগ্রস্ত, পাগল, সে কোন পিতামাতাকে উদ্ধার করতে পারবে? আমরা পিতামাতা যেহেতু সেইরকম, তাই আমার পুত্রই সেরকম হয়ে যাচ্ছে। তো সেজন্য আমাদের সৎ পুত্র, ঠিক পুত্র সন্তান উৎপন্ন করতেও গীতা ভাগবত থেকে শিক্ষা লাভ করতে হবে, জানতে হবে কেন আমি বিয়ে করছি, ইন্দ্রিয় সুখের জন্য নয়। পশু পাখিরা ইন্দ্রিয় সুখ করছে, আহার, নিদ্রা, ভয়, মৈথুন, কিন্তু আমরাও যদি করলাম, মনুষ্য জীবনে জ্ঞান বেশি করে উপলব্ধি করতে হবে কি, ধর্ম আচরণ, আইন পালন করতে হবে। পশু পাখিরা তো তারা আইন পালন করে, দেখবেন তাদের যা খাবার সেটা খায়, কিন্তু মানুষ ফলো করে না, এই জন্য আমরা শাস্তি পাই। তো সেজন্য নেশা করা, বিড়ি পান, চা, সিগারেট এগুলি একটা পাপ, অবৈধ সঙ্গ করা এটা পাপ, এবং দ্রুতক্রীড়া করা, তাস, পালি, জুয়া, লটারি এটি পাপ। এটি দ্বারা কি হয় না, আমরা কপটতার আশ্রয় নেই, হ্যাঁ এটি একটা পাপ, অধর্ম। আর জীব হিংসা করা, জীব হত্যা, যেন পশু হত্যা, মনুষ্য জীবনে শাকসবজি হত্যা মানে গাছপালা হত্যা করাও পাপ, কিন্তু যখন আপনি ভগবানের প্রীতির জন্য এই শাকসবজি হত্যা করে তাকে নিবেদন করে গ্রহণ করবেন সেটা পাপ নয়, সেটা যজ্ঞ। সেজন্য কৃষ্ণ বললেন সর্বকর্ম, তোমার খাওয়াটা কর্ম, সেটা যজ্ঞ অর্থাৎ কর্ম ন। যদি বিষ্ণুর প্রীতির জন্য করা হয় তাহলে সেটা কর্মবন্ধন হবে না, আপনাকে শাস্তি পেতে হবে না, সেই কর্মটা হচ্ছে বিশুদ্ধ। অকর্ম, কর্ম এবং বিকর্মের ঊর্ধ্বে। আমরা কর্ম করি কেন, ফল ভোগ করার জন্য, কিন্তু সেখানে আমাদের শাস্তি পেতে হয়। কর্মের ফল কি, সুখ আর দুঃখ। আপনি যে কোনো কর্ম করছেন ফল আকাঙ্ক্ষা নিয়ে, না না আমি কি পাব। যেন ব্যবসা করছেন, 1 লক্ষ টাকা লাভ হয়ে গেল আপনি ভোগ করছেন, তারপরে 2 লক্ষ টাকা লোকসান হয়ে গেল সেটাও আপনাকে নিতে হবে। কর্ম মানে এটি সুখ আর দুঃখ, কিন্তু অকর্ম মানে এটাই নয় কি, না ভগবান মালিক, আমি চাকর কর্মচারী, তার নির্দেশে কেবল কর্ম করব তার সন্তুষ্টির জন্য, কি লাভ কি লোকসান সেটা মালিক বুঝবে, আমি কেবল সেবক চাকর। আপনাদের বস্ত্র ব্যবসায়ী কর্মচারীরা থাকে, মালিকের 1 লাখ টাকা লোকসান হলো, বস্ত্র ব্যবসায়ী কর্মচারী কিছু যায় আসে না, 2 লাখ টাকা লোকসান হয়ে গেল তাদেরও কিছু যায় আসে না। ঠিক সেরকম আমরা কর্মচারী, আমরা মালিক নই, যিনি মালিক সব কিছু যার, মাটি, জল, আকাশ, আগুন, বায়ু এসব যার সম্পত্তি, তার কর্মচারী। তাই এখানে তার প্রীতির জন্য সব কর্ম করব। ক্যাশিয়ার বসে আছে টাকা গুনছে, সে কি ভাবে টাকাটা আমার, মালিকের দোকানে ক্যাশিয়ার 1 লক্ষ 1 লক্ষ টাকা গুনছে, ক্যাশিয়ার যদি 1 টাকা নিয়ে চলে যায় হিসাব যখন মিলাতে না পারে তারপরের দিন তাকে ধাক্কা মেরে মালিক বের করে দেবে। এই জগতের সব জিনিস ভগবানের, কিন্তু আমরা যখন ভাবছি এটা আমার তাই যুদ্ধে লাগছে, মানুষ জানে না। তো সেজন্য আইন ফলো করতে হবে, আইন উল্লঙ্ঘন মানে পাপ হয়ে যাচ্ছে। তো সেজন্য কৃষ্ণ বলছেন হ্যাঁ যেসাং তু অন্তগত পাপ, এই পাপকর্ম থেকে এই সব হচ্ছে। তো সেজন্য 4টি জিনিস আমরা শুনলাম, অধর্ম, হ্যাঁ অধর্ম যেটাকে আমরা আইনের উল্লঙ্ঘন করছি সেটাকে বলে পাপ। আর ধর্ম, মানুষ মাত্রই ধর্ম আচরণ করা উচিত, বৈদিক শাস্ত্রে কি বলা হলো, ধর্মহীন মানুষ পশুভি নরানাম, পশুরা আহার নিদ্রা ভয় মৈথুন করে, মানুষ আহার নিদ্রা ভয় মৈথুন করে, কিন্তু কি পার্থক্য মানুষ আর পশুর মধ্যে, জানে না। প্রভুপা যখন আমেরিকা গিয়েছিলেন, ইস্কনের প্রতিষ্ঠাতা, তিনি সেখানে গিয়ে বলেছিলেন আমেরিকান লোকদের যে আপনারা আভিজাত্যপূর্ণ পরিমার্জিত পশু সমাজ গঠন করেছেন, সুপিস্টিকেটেড অ্যানিমাল সোসাইটি গঠন করছেন, কুকুরের জীবনযাপন করছেন। প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান স্বামী, যিনি কালকাটাতে আবির্ভূত হয়েছিলেন, ভগবানের শুদ্ধ ভক্ত, ভগবানের সেনাপতি ভক্ত, চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়ে বলেছিলেন আমার এক শুদ্ধ সেনাপতি বিশ্বের সর্বত্র আমার নাম প্রচার করবে, তো 500 বছর আগে বলেছিলেন। তো সেই সেনাপতি ভক্ত কে ছিল, প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা যিনি কালকাটাতে আবির্ভূত হয়েছিলেন, তিনি সারা বিশ্বে গিয়ে হরিনাম বিতরণ করেছেন। সেখানে গিয়ে আমেরিকায় প্রথম গিয়েছিলেন, একটা গাছের গুড়ায় বসে হরে কৃষ্ণ মন্ত্র কীর্তন করলেন, আর সেখানকার ছেলেমেয়েরা হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগে রয়েছে, তাদের কিছু অভাব ছিল, টাকা পয়সা, গাড়ি বাড়ি, তারা কেন হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগে রয়েছে, সুইসাইড করছে, লক্ষ লক্ষ মানুষ ঘুমের ট্যাবলেট না খায় ঘুমাতে পারছে না। তো প্রভুপাদ বললেন তোমরা আভিজাত্যপূর্ণ একটা পরিমার্জিত পশু সমাজ গঠন করছো, কুকুরেরা সমাজ গঠন করছো, তোমরা কুকুর সমাজ। সব সেখানকার ছেলেমেয়েরা রেগে গেছে একদম, যে আপনি ভারত থেকে এসে আমেরিকান লোকদের সারা বিশ্বের মানুষ তাদের অনুকরণ করছে, আর আপনি ভারত থেকে এসে, আপনার ভারত থেকে অনেক সাধুরা এসছে, এখানে মেয়ে নিয়ে গেছে, টাকা পয়সা নিয়ে গেছে, ভেলকিবাজি দেখিয়ে দিয়ে গেছে, আপনি এখানে এসে কি না আমাদের বলছেন দিতে এসেছি, আর জোর গলায় বলছেন আমরা কুকুরের জীবনযাপন করছি, প্রভাত বললেন হ্যাঁ সেই বললেন হ্যাঁ, কুকুরেরা চার পায়ে দৌড়ায় আপনারা চার চাকা গাড়িতে দৌড়ান, কুকুরেরা খায় আপনারাও খান, কুকুরেরা বংশ বিস্তার করে আপনারা বংশ বিস্তার করেন, হয়তো আপনারা মার্জিত পশু। প্রভাত একটা গল্প বলেছিলেন যে একটা গরিব লোক খোড়া কিন্তু খুব কামুক, গরিব আবার খোড়া কিন্তু খুব কামুক, তার একটা স্ত্রী ছিল সুন্দরী সতী, হ্যাঁ সতী স্ত্রী সুন্দরী, কিন্তু এই খোড়া দরিদ্র কামুক ব্যক্তি তাদের এলাকায় একটা বেশ্যা ছিল, সে তার স্ত্রীকে বলে দেখো তুমি যদি আমার পত্নী হও তো আমার ইচ্ছা পূর্ণ করো, আমি ওই যে সুন্দরী বেশ্যা আমাদের ওই পাড়াতে আছে আমি তার সাথে মিশতে চাই, তাকে আমার ভালো লাগে, কিন্তু আমার টাকা পয়সা নেই, তুমি ওখানে গিয়ে খাটো তার বাড়িতে কাপড় চোপড় পরিষ্কার করো, ঝাড়ু দাও বিনা বেতনে, আর সে তখন তোমাকে বলবে, তখন আমার কথা বলবে। তো সেই খোড়া কামুক ব্যক্তির পত্নী সতী সুন্দরী নারী সে তার স্বামীর কথা পালন করতে ওই বেশ্যার বাড়িতে গেছে, বিনা পয়সায় ঘর ঝাড়ু দিচ্ছে কাপড় কাচ্ছে। তখন বেশ্যা একদিন জিজ্ঞাসা করছে আরে তুই আমার বাড়িতে টাকা পয়সা না নিয়ে এইসব কাজকর্ম করছো কি কারণ? বলছে না না একটা কারণ আছে। কি কারণ? না আমার স্বামী তোমার সাথে মিশতে চায়, তার জন্য আমি বিনা পয়সায় কাজ করি, তুমি তো টাকা না হলে কাউকে মিশতে দিবে না, সেই জন্য আমার তো গরিব স্বামীর কোনো টাকা পয়সা নেই, তাই আমি বিনা বেতনে তোমার বাড়িতে খাটছি। ও তাই নাকি, ঠিক আছে তোমার স্বামীকে আসতে বলো। তখন এই পত্নী সুন্দরী মহিলা তাকে কাঁধে করে সেই বেশ্যার বাড়িতে নিয়ে গেছে। তো নিয়ে গেলে তখন বেশ্যা বলেছে তার একটা কর্মচারীকে ওই খোড়ার সামনে, যাও ওই যে ময়রা মিষ্টি দোকানি এখন গরম গরম মিষ্টি হচ্ছে, হ্যাঁ এই সন্ধ্যাবেলা ওর মিষ্টি তৈরি হয়, এখনই ভালো রসগোল্লা তৈরি হচ্ছে বড় বড়, ওই গরম রসগোল্লাগুলি চারখানা নিয়ে আসো। তো নিয়ে এসছে, তখন সঙ্গে সঙ্গে চারটা আসন করেছে এবং চারটা পাত্রতে সে বেশ্যা কী করেছে না এই খোড়াকে বলেছে তুমি এগুলি খাবে, খাওয়ার পরে আমার সাথে মিশবে, তার আগে নয়। তখন সেই খোড়াকে কি আসন দিয়েছে, একটা কম্বল আসন দিয়েছে, একটা কুশা আসন দিয়েছে, একটা কাপড়ের আসন দিয়েছে, হ্যাঁ আর একটা মাদুর কাঠির আসন দিয়েছে, তো এরকম চারটা আসন দিয়েছে, চারটা থালি দিয়েছে প্লেট, একটা সোনার একটা রূপার একটা মাটির একটা কাঁসার প্লেট দিয়েছে, আর চারটা গ্লাসও দিয়েছে এরকম, হ্যাঁ সোনার রূপুর মাটির এরকম গ্লাসও দিয়েছে, জল দিয়েছে আসন দিয়েছে আর রসগোল্লাগুলি ওই প্রত্যেকটা পাত্রে রেখে দিয়েছে। তারপরে বলছে তুমি প্রতিটা আসনে বসবে, একটা করে রসগোল্লা খাবে প্রতিটা পাত্র থেকে আর এক গ্লাস করে জল খাবে একটু করে, এইসব করো। তখন বেশ্যার সামনে সে ব্যক্তি এসবগুলো খেল, খাওয়ার পরে বেশ্যা জিজ্ঞাসা করল আরে তুমি এই যে পাত্রগুলি থেকে রসগোল্লা খেলে কোন রসগোল্লাটা তোমার, কোন পাত্রের রসগোল্লাটা তোমায় ভালো লেগেছে বলো। তখন সে খোড়া কামুক ব্যক্তিটা বলেছে এই প্রত্যেকটা পাত্রের রসগোল্লা একই স্বাদ। তখন বেশ্যা বলল তোমার পত্নী আর আমার মধ্যে কিছু পার্থক্য আছে? আমরা ভাবি ইন্দ্রিয় শুক্রের জন্য বিবাহ পত্নী ছেড়ে আবার অন্যদিকে যাচ্ছি, ইন্দ্রিয় শুক্রের জন্য আমরা বহু মিশছি, কামের দ্বারা আসক্ত হয়ে পড়ছি, কুকুরেরাও তো আহার মৈথুন ক্রীড়া করে ছেলে মেয়ে উৎপন্ন করে, সে একই সুখ, তারাও খায় আমরাও খাই, খিদা নিবৃত্তি একই, আপনি কাঁটা চামচে খান, এসি ঘরে বসে টেবিল চেয়ারে বসে খান, সোনার থালায় খান, আর একজন রাস্তাঘাটে খাচ্ছে, ক্ষুধার নিবৃত্তি একই, এই জন্য আমরা হয়তো পরিমার্জিত পশুর সমাজ গঠন করছি। প্রভুপাদ এইভাবে এই গল্পটা বলে তাদেরকে বুঝালেন। তখন সেই সব ছেলেমেয়েরা, হ্যাঁ সেখানে বড় বড় শিক্ষিত জ্ঞানীগুণী সব লোক সব হতাশা উৎকণ্ঠা উদ্বেগে ঘুরছে, কোথায় শান্তি আনন্দ সুখ পাওয়া যাবে, আমেরিকার মতো ছেলেমেয়েরা দেখুন, আমরা ভাবছি টাকা পয়সা থাকলে সুন্দরী বউ থাকলে টিভি থাকলে গাড়ি বাড়ি থাকলে সুখী হব, জিজ্ঞাস করুন বুকে হাত দিয়ে যাদের আছে সব সময় হতাশা উৎকণ্ঠা উদ্বেগ, কি কারণ আমরা জানি না। এগুলি সুখের কারণ নয়, আনন্দের কারণ নয়। প্রকৃত আনন্দ আমরা চাইছি, কিন্তু এই জগতে সেই আনন্দ নেই। একটা রাজা ছিল, তো সে রাজা অন্য এক দেশের এক রাজকন্যাকে বিবাহ করল। করে সঙ্গে সঙ্গে বিবাহ বাসরে রাত্রিবেলা একটা 5 কোটি টাকা রত্নমালা রানীকে নিয়ে পরিয়ে দিয়েছে এবং আলিঙ্গন দিয়ে বলছে, আমি তোমায় খুব ভালোবাসি আর এই রত্নমালাটা যত্ন নিও, 5 কোটি টাকা এর সদ্ব্যবহার করো, আজ বিবাহ বাসরে আমি তোমাকে দিলাম ভালোবাসা। তো রানী সেটা পরে থাকলেন। তো কয়েকদিন পরে রানী স্নান করে বস্ত্র চেঞ্জ করার সময় ওই রত্নমালাটা গলা থেকে বের করে জানলাতে রেখেছেন। তো জানলাটা খোলা ছিল, হঠাৎ করে একটা কাক এসে ওই 5 কোটি টাকা রত্নমালাটাকে নিয়ে পালিয়ে গেল। তখন রানী ক্রন্দন করতে শুরু করেছে। তো রাজা যখন খবর পেয়েলেন, কেন কান্না করছো? না, তোমার ভালোবাসা বিবাহ বাসরের এই 5 কোটি টাকা রত্নমালা আমি রক্ষা করতে পারলাম না, তো সেজন্য ক্রন্দন করছো। আরে কি আছে, 10 কোটি টাকার রত্নমালা এখনই আমি বানিয়ে দিচ্ছি। বলেন, না, ওই দিনের ভালোবাসার রত্নমালাটা আমার চাই, আমি 10 কোটি টাকা রত্নমালা চাই না। তখন রাজা ঘোষণা করলেন তার দেশে, রানীর এই রত্নমালা 5 কোটি টাকা কাক নিয়ে গেছে, সে ফেলে দিবে, যদি কেউ দেশের প্রজারা পাবেন রানীকে ফেরত দিলে 10 কোটি টাকা বকশিস পাবেন, তো কে না দিবে? তখন এইসব খবর পেয়ে সব লোকেরা খুঁজছে তন্নতন্ন করে। হঠাৎ করে একদিন একটা যুবক ছেলে দেখছে, হ্যাঁ, সূর্য উদয় হয়ে গেছে, হ্যাঁ, সে যেতে যেতে দেখছে 10টার সময় পুকুরের মধ্যে ওই রত্নমালাটা ও আগে দেখেছিল রানীর গলায়, দেখছে পুকুরে ভাসছে। তখন সঙ্গে সঙ্গে ভাবলো, আরে, তখন দেখছে চারিদিকে, হ্যাঁ, কেউ দেখে ফেললো কি না, কেন এটা দিলে রানীকে 10 কোটি টাকা বকশিস পাওয়া যাবে। তখন ও জলে নামছে, যেই নামছে তখন জলটা তো পাটা যেই নামছে হেলকিয়ে যাচ্ছে, ঢেউ তরঙ্গ সৃষ্টি হচ্ছে আর পাটা নিচের দিকে চলে যাচ্ছে, চূড়া বালি ছিল পুকুরটা, তখন সে ডুবে যাচ্ছে আর হেলকিয়ে যাচ্ছে, রত্নমালাটা দূরে সরে যাচ্ছে, তখন আবার উঠে আসছে। তো এইরকম সে একদম বিকাল পর্যন্ত করতেই আছে, কিন্তু সেই রত্নমালাটা যেই নামছে জলটা হেলকে যাচ্ছে, হাত বাড়াচ্ছে দূরে সরে যাচ্ছে, চূড়াবালি আবার নেমে যাচ্ছে নিচে দিকে, আবার উঠে আসছে। হঠাৎ করে একজন সাধু ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তো ওই ছেলেটাকে দেখছেন, ভিজা যেন সবসময় চঞ্চল, আরে তুই কিছু একটা খোঁজ করছিস নাকি? বলে, না না, আমি কিছু খোঁজ করছি না, আমি সাধু, তুমি মিথ্যা কথা বলবে না, তোমাকে দেখে তোমার চোখ থেকে মুখ থেকে, হ্যাঁ, তুমি কিছু একটা অন্বেষণ করছো, পাচ্ছ না, দেখো তুমি যা খোঁজ করছো আমায় বলো, তোমার সেই জিনিস আমি নিব না, আমি সাধু, তোমাকে সত্য কথা বলছি। বলে, দেখুন, রাজা ঘোষণা করেছিলেন রানীর মালাটা কাক নিয়ে গেছিল আর ফেলে দিয়েছে পুকুরে পড়ে আছে, এই যে দেখুন দেখুন, ওইটা আমি ফেরত দিলে 10 কোটি টাকা পাবো। তখন সাধু হাসছেন, আরে তুমি ঠিক জিনিস খোঁজ করছ, রত্নমালাই খোঁজ করছ রানীর, কিন্তু ভুল জায়গায় খোঁজ করছ। বলছে, কেন? ওই তো জলে ভাসছে। বলছে, না, তুমি ভুল জায়গায় খোঁজ করছ, এই দেখো গাছের ডালে দেখো রত্নমালাটা, সূর্যের কিরণে সেটা তার প্রতিবিম্বিত হয়ে জলের পুকুরে তুমি দেখছ, তুমি আসল জিনিস খুঁজছ কিন্তু ঠিক জায়গায় নয়। তাই এই জগতে আমরা শান্তি সুখ আনন্দ খুঁজ করছি, ঠিকই আনন্দ বাস্তব, সুখই বাস্তব, শান্তি বাস্তব, কিন্তু ভুল জায়গাতে ভুল স্থানে আমরা খুঁজ করছি, সেটা মানুষ জানে না। আমরা ভাবছি স্ত্রীর সাথে মিশলে আনন্দ হবে, তারপরে হতাশা, ঠিক নয় এটা, যে ক্ষণিক সুখ, আহার নিদ্রা ভয় মৈথুন এসব পশু পাখির মতো আমরা যে ভাবছি এগুলি আমাদের আনন্দ দিবে না। এই জগতে যা কিছু চাকচিক্য যা কিছু এগুলি সব অনিত্য, এগুলি সুখ চুলকানির মতো। প্রহ্লাদ মহারাজ মহাজন তিনি ভাগবত বললেন, মানুষ চুলকায় তাকে আরাম লাগে কিন্তু পরিণাম দুঃখ। তো এই জড় জগতে যেটাকে সুখ বলে আমরা ভাবছি প্রতীয়মান আছে, দুঃখের একটু নিবৃত্তিকেই সুখ আমরা ভাবছি, কিন্তু সেটা দুঃখের কারণ, সেটা আপনাকে সুখ নয়, আরো বড় দুঃখকে আপনি ডেকে নিয়ে আসছেন। ওই ছেলে যদি এখানে ভুল জায়গায় বারবার সে দৌড় যায়, সেই রত্নমালাটা পাবে? সেজন্য সাধু বৈদ্য সদৃশ, তারা মিথ্যা কথা বলে না, তারা শাস্ত্রের প্রকৃত শিক্ষাকে তারা আচরণ করেন এবং সেটাকে পুনরাবৃত্তিকরণ করেন। ভগবান আছেন, তার নাম আছে কৃষ্ণ, শব্দের অর্থ হচ্ছে আনন্দ। আপনি টাকা পয়সা চান, ধনী লোকের কাছে যেতে হবে যার টাকা আছে। আপনি শিক্ষা চান, যার কাছে শিক্ষা জ্ঞান আছে তার কাছে যাবেন। আপনি শান্তি চান, যার শান্তি আছে, যিনি শান্তিময় তার কাছে যাবেন। তো সেই শান্তিময় পুরুষ কে? আমার বাবা মা, সে তো হতাশা উৎকণ্ঠায় কষ্ট পাচ্ছে। বৈজ্ঞানিকরা, তারাও হতাশা উৎকণ্ঠায় কষ্ট পাচ্ছে। রাজনৈতিক নেতারা, তারাও হতাশা উৎকণ্ঠায় কষ্ট পাচ্ছে। দেবতারা, তারাও হতাশা উৎকণ্ঠায় রয়েছে, অসুরের আগে উৎপীড়ন করছে স্বর্গরাজ্যে। তিনি জগতে কে শান্তিময় পুরুষ, আনন্দময় পুরুষ, এটা আমাদের লোকস্য অজানত, ভাগবত বলছে। এই জন্য গীতা ভাগবত সায়েন্স, সায়েন্স মিন্স প্র্যাকটিক্যাল, বাস্তব। আমরা জানি না, আমরা নষ্ট দৃষ্টা, আমাদের চোখ থাকছে, আমরা অন্ধ সবাই। এই লাইট আছে, বলুন তো আপনারা নিজের মুখটা দেখতে পারেন কি? নিজের মুখ দেখতে পারেন না, নিজের চোখের কাছে পলক আছে দেখতে পারেন না, তাহলে আমাদের দৃষ্টিটা নষ্ট। আবার যাকে দেখছেন আয়নাতে দিয়ে দেখার, নিজের মুখ দেখছেন, ময়লা থাকলে দেখতে পারেন না। ময়লা পরিষ্কার করে দিলে, লাইট না থাকলে নিজের মুখও দেখতে পারবেন না। তো সে লাইট লাগবে, তো সেই লাইট ভগবান কৃষ্ণ। উপনিষদ বলছেন, হ্যাঁ, তিনি দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর রূপে, তিনি পরমাত্মা রূপে হৃদয়ে রয়েছেন এবং তিনি আসেন যুগে যুগে এবং এই কলিযুগে নাম রূপে এসেছেন, অর্চা বিগ্রহ রূপে, ভাগবত শাস্ত্র রূপে। সেজন্য অধুনা পুরাণ অর্ক উদিত, নষ্ট কলৌ নষ্ট দৃষ্টা। যেমন আমরা দেখুন বলছি, এটা আমার বাবা, এটা মা, এটা পুত্র, এটা আমার স্ত্রী, এটা আমার স্বামী, আমরা সবাই বলছি, কিন্তু আমরা কিভাবে নষ্ট দৃষ্টি, ভুল বলছি, মিথ্যা বলছি। কিভাবে? যখন কেউ মারা গেল আপনার বাড়ি থেকে, বাবা মা স্ত্রী পুত্র কন্যা স্বামী, যখন সেখানে কান্না রোল উঠে গেল, ও আজ আমার স্বামী চলে গেলেন, স্বামী চলে গেলেন, কিন্তু আপনার ছেলে বলে, মা বাবা তো শুয়ে আছে, তুমি কান্না করছো কেন? ছোট বাচ্চাকে কি উত্তর দিবেন, কি উত্তর দিবেন বলুন? তাহলে আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটির এই জ্ঞান আছে, অনেক জ্ঞান দেওয়া হচ্ছে, কিন্তু এই জ্ঞান নেই। আমরা যুদ্ধ চলার কারণ ভুল পন্থায় আমরা চালাচ্ছি, কোথায় গেলে আনন্দ পাবো সেটা জানি না, নষ্ট দৃষ্টি। বলছে এটা হিন্দু, এরা মুসলিম, এরা খ্রিস্টান, এ প্রধানমন্ত্রী, এ রাষ্ট্রপতি, এ মুখ্যমন্ত্রী, না, এ দেহের অনিত্য পরিচয়, যুদ্ধ লাগবে। তো সেজন্য আত্মা জ্ঞান লাভ করতে হবে, তো সেটাকে দেখতে গেলে আমাদের হৃদয় আয়নাকে পরিষ্কার করতে হবে। ভগবান লাইট, তাকে উদয় করাতে হবে হৃদয়ের মধ্যে, তিনি হৃদয়ে আছেন কিন্তু ময়লা জমে আছে, তাই এই কলিযুগে তাকে উদয় করানোর পন্থা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এটি করার মাধ্যমে। এখানে বলা আছে, যেসাং তু অন্তগত পাপম পুণ্যকর্মানাম তে দ্বন্দ্বমহ নির্মুক্তাং। পুণ্যকর্ম এই জগতে দুই প্রকার আছে, একটা পুণ্য হচ্ছে কি, ভক্তিময় পুণ্য, যেটা নিত্য আনন্দময়, এই হরিনাম ভগবানের নাম, ভগবানের নিবেদিত প্রসাদ, আজকে এখানে প্রসাদ দেওয়া হবে সবাইকে। আর গীতা ভাগবত সাধু সঙ্গে শ্রবণ কীর্তন করা, এগুলিকে বলে একটা পুণ্য, যার দরুন হৃদয়ের আয়না পরিষ্কার হয়, সেই জ্ঞান উপলব্ধি হয়, তখন আমি দেখতে পারি সত্য, অসত্যকে সত্য, সত্যকে অসত্য, সম্পত্তি ধনকে অধন, অধনকে ধন, এই মিথ্যা ঘুরছে সব। তখন উপলব্ধি হবে, ও আমি এই দেহ নই, আমি হিন্দু নয়, আমি মুসলিম নয়, খ্রিস্টান নয়, এইসব উপলব্ধি হবে। যখনই হরিনাম করে সাধু সঙ্গে প্রসাদ খেয়ে হৃদয়ের আয়নাকে পরিষ্কার করতে পারবেন, তখন হবে, নচেত কোনোদিন হবে না, চিরকাল। আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটি, ডক্টরেট, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, রাজনৈতিক দল সৃষ্টি করুন না কেন, কোনোদিন শান্তি প্রতিষ্ঠা হবে না। আমরা শান্তির নামে রাষ্ট্রসংঘ করছি, কোথায় ভাগ হচ্ছে, দেশ জেলা ভাগ হচ্ছে, শান্তি হচ্ছে, হবে না। তো সেজন্য এই জগতের মালিক ভগবান, ভুক্তারং জগৎসাং সর্বলোক মহেশ্বরম, তিনি একমাত্র ভুক্তা মালিক, তাই বাড়িতে সবাই উচিত এই কৃষ্ণের নাম করা, গীতা ভাগবত পড়া, সাধুসঙ্গ করা, তুলসী বৃক্ষে জল দেওয়া, এগুলি পুণ্যকর্ম, করলে এইসব আয়না পরিষ্কার হবে। আর একটা পুণ্যকর্ম আছে, সাধারণত ধনী লোকেরা করে, অনেক লোক করে, সমাজ সেবা করে, ভাবছে এটা পুণ্য। গরিব লোককে খেতে দেয়, তারা ভাবছে আমি ধনী আর এরা সব গরিব ভিকারি, এটা ডিউলিটি, দৈত্য ভাব। যেহেতু আমার হৃদয়টা মার্জনা নেই, তাই আমি এই দৈত্য ভাব, ওই পাড়ার লোকটা শত্রু, এই পাড়ার লোকটা মিত্র। আমরা রাজনৈতিক দলে ভাবছি ওই দল লোকগুলি শত্রু, ভাবছে আমি রাজা, সবাই জন্য আমার, আমি রাজা মানে সকলের হিতাকাঙ্ক্ষী, কিন্তু আমি দল ভাগ করে নিচ্ছি। তো এইভাবে আমরা যেন এই দৈত্য ভাব থেকে মুক্ত হই। এই জড়জাগতিক পুণ্য, যেমন আপনি কাউকে খাওয়াচ্ছেন মানে পুণ্য করছেন, ভাবছেন স্কুল কলেজ বানিয়ে দিচ্ছেন, হসপিটাল খুলছেন, রুগীকে ঔষধ দিচ্ছেন, পুণ্য, কিন্তু এটা অনিত্য। আপনি কিছু ভাত ডাল খাওয়ালেন, ওটা তো শাকসবজি হত্যা হয়ে গেল, ওটা তো পাপ, চুরি করা, যে খাবে সে তো পাপ কর্ম করছে। আপনি এটা করে ধনী হয়ে করে বললেন, ও তুই ভিকারি খেতে পাস না, আস আমার কাছে আয়, আমি তোকে দিচ্ছি, কয়দিন দিবেন? তো সেজন্য আমরা কেউ দাতা নই, ভগবান সবকিছুর দাতা। আমরা এখানে মরিচিকার মতো ভাবছি যে সব পেলে আমি সুখী হব বা আমি এগুলি দান করলে আনন্দ পাবো, না, এগুলি অনিত্য জিনিস, আপনি কেউ নন এগুলি দেওয়ার, আমরা নেকেট হয়ে এসেছি। তো সেজন্য আমার অনুরোধ, সবকিছু ভগবানের সম্পত্তি জেনে, গডের সম্পত্তি জেনে, আল্লাহর সম্পত্তি জেনে, আমাদের মনুষ্য জীবনে চাকরি ব্যবসা চাষবাস যা কিছু তার উদ্দেশ্যে কর্ম করুন। তো সেজন্য আমি চারটি জিনিস বলবো, যে শেষ করবো, প্রতিদিন সকালবেলা উঠবেন সূর্যোদয়ের আগে, কেন না, অ্যান্টিবায়োটিক তৈরি হবে যদি ভোরে স্নান করেন, নর্মাল জলে, নর্মাল জলে স্নান করবেন ভোরে সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে, যাকে বলে দেব স্নান, দেখবেন কত ফুর্তি লাগবে দেহে, আর পরিষ্কার বস্ত্র পরবেন যেগুলো কাঁচা হয়েছে। তারপরে সকালের কর্ম হচ্ছে ভগবানের আরতি করা, ধূপ ধুনা দিয়ে ছেলে মেয়েকে নিয়ে একটু আরতি করুন, তুলসীর সামনে বসে এই গীতা ভাগবত কর্তব্য অকর্তব্য ম্যানুয়াল বুক, এই দেহের ম্যানুয়াল বুক, কিভাবে ইন্দ্রিয়গুলিকে পরিচালনা করতে হবে, চোখ কান নাক উপস্থ ইত্যাদি, তা এই ম্যানুয়াল বুক থেকে শিখুন, ছেলে মেয়েকে নিয়ে পড়ে কর্তব্য অকর্তব্য। আজ হরিনাম জপ ছেলে মেয়েকে নিয়ে 10 মিনিট বসে, 15 মিনিট দুই মালা জপ করুন, 108 বার করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা একবার হলো, এভাবে 108 বার, এরকম এক মালা, এরকম দু মালা কম পক্ষে আমি ভিক্ষা চাইছি। আপনারা করবেন তুলসীর সামনে, দেখবেন আয়না পরিষ্কার হতে লাগবে। আর রান্না করে নিবেদন করুন শাক সবজি, হয়তো এখন পারছেন না, অভ্যাস করুন, সপ্তাহে একদিন কোনো ভক্তকে ডেকে, আসুন আমার বাড়িতে, আপনি তো প্রসাদ ভুজি, আমার বাড়িতে একটু রন্ধন করে ভোগ লাগিয়ে দেখিয়ে দিন তো কি করে করতে হয় নিরামিষ রান্না। আজ ইস্কন থেকে সারা বিশ্বে শিখানো হয় কিভাবে রন্ধন করতে হয়, করে কিভাবে ভোগ লাগাতে হয়, মায়াপুরে সারা বিশ্বের লোকেরা এসে শিখছে। এই গৌর পূর্ণিমার সময় যাবেন, দেখবেন কত বিশ্বের লোক এসে তারা শিখে যাচ্ছে, এবং রান্না গিয়ে সেখানে টিভিতে ইউটিউবে শিখাচ্ছে কিভাবে রান্না করে ভোগ লাগাতে হবে। আর সেই প্রসাদ শাক সবজি ভগবানকে নিবেদন করে খেলে আমাদের হৃদয়ের আয়না পরিষ্কার হবে, তখন ওটা জীব হত্যা হবে না, ওই জীব আত্মা তখন মনুষ্য দেহে ভক্ত ঘরে জন্মাবে, ভগবানের সেবা করার সুযোগ নিয়ে সে আবার ভগবত ধামে ফিরে যাবে, ওই গাছপালা। এই উপকারটা আপনিও করছেন নিজের এবং অন্তারও। তো সেজন্য এমনি ভাত ডাল বিতরণ করলে কি হবে, সেটাও পাপ হবে, চুরি করা হবে। তো সেজন্য আমার অনুরোধ, যদি কিছু বিতরণ করতে চান, হরিনাম আমরা ভুলে গেছি, যে ভগবানের নিত্য দাস, সেই হরিনাম আর প্রসাদ বিতরণ করুন, এটা সব থেকে বড় দান এই জগতে। তাই এখানে ইস্কন অনুমোদিত যে কি বলে মাঝডিয়া নামট্ট ভক্তবৃন্দ, তারা এই হরেকৃষ্ণ উৎসব আয়োজন করেছেন। এই ভাগবত মানে ভগবানের আইন, ভগবানের কথা, আমরা যদি আলোচনা করব, শুনব, গ্রহণ করব, তখন আমরা আস্তে আস্তে হৃদয় পরিষ্কার হবে, তখন আনন্দ লাভ করব। এই বলে আমি এখানে শেষ করছি, যদি কোনো প্রশ্ন থাকে আলোচ্য বিষয়ের মধ্যে জিজ্ঞাস করতে পারেন। হরে কৃষ্ণ, সবাই হাত তুলুন একবার, বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বংশাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।